الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آج میں جن صحابہ کا ذکر کروں گا
آج کے جو سب صحابہ
سب سے پہلے
سیدی چارن کرو
حضرت عبداللہ بن جہش
تدر ماجھے سروپرتھم ہولن
کا ذکر ہے
حضرت عبداللہ بن جہش
آپ کی والدہ
তার মা
বিনতে আব্দুল মুত্তালিব
উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপি ছিলেন সম্পর্কে আর এভাবে আবদুল্লাহ বিন জাহাশ তার ফুফাতো ভাই হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে যাওয়ার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। আবদুল্লাহ বিন জাহাশ দারে আরকাম সেই স্থান বা কেন্দ্র
মুসলিম
যা ছিল এক নতুন মুসলমান আরকাম বিন আরকামের ঘর। মুসলমানরা সেখানে সমবেত হতো মক্কা থেকে কিছুটা বাইরে ধর্ম শেখা ইবাদত ইত্যাদি করার জন্য এটি একটি কেন্দ্র ছিল। এই খ্যাতির কারণেই এর নাম দারুস সালাম হিসাবে প্রসিদ্ধি লাভ করে। তিন বছর পর্যন্ত মক্কা এটি কেন্দ্র হিসাবে কাজ করে মুসলমানরা নীরবে সেখানে ইবাদত করতেন আর মহানবী ইসলামের বৈঠক বসত। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন প্রকাশ্যে মুসলমানরা বেরিয়ে আসে। হযরত ওমর এই কেন্দ্রে ইসলাম গ্রহণকারী ঘটনা অনুসারে শেষ ব্যক্তি ছিলেন। যাই হোক, যাই হোক, এই জায়গাটি কেন্দ্র পরিগ্রহ হওয়ার পূর্বেই আবদুল্লাহ বিন জাহাশ ইসলাম গ্রহণ করেন। বর্ণনা অনুসারে কুরাইশের জুলম এবং অত্যাচার থেকে তার বংশ নিরাপদ ছিল না। তিনি তার উভয় ভাই হযরত আবু আহমদ এবং উবাইদুল্লাহ আর বোন জেনব বিনত জাহাশ এবং হযরত উম্মে হাবিবা আর হযরত আমনা বিন জাহাশের সাথে দুইবার ইথিওপিয়ায় হিজরত করেন। তার ভাই উবাইদুল্লাহ ইথিওপিয়া গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল আর সেখানে সেই অবস্থায় ইন্তেকাল হয় তার। অথচ তার স্ত্রী আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা তখনও ইথিওপিয়াতেই ছিলেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার সাথে নিকাহ করেন বা বিয়ে করেন, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ মদিনায় হিজরতের পূর্বে ইথিওপিয়া থেকে মক্কা আসেন। এখান থেকে বনু গনামে তার গোত্র দুদানের সকলেই ইসলাম গ্রহণ করেছিল, তাদের সাথে নিয়ে মদিনা পৌঁছেন। তিনি মক্কাকে তার আত্মীয় স্বজন থেকে এমন ভাবে খালি করে দেন যে পুরো পাড়া বিরান হয়ে যায়, অনেক ঘর খালি হয়ে যায়। পাকিস্তানের আহমদিরা আজকাল এই অবস্থারই সম্মুখীন। কোন কোন স্থানে কোন কোন গ্রাম খালি হয়ে গেছে। ইবনে ইসহাক বলেন বনু জাহাশ বিন রিয়াব যখন মক্কা থেকে হিজরত করেন আবু সুফিয়ান বিন হারব তার ঘর আমর বিন আলকামার কাছে বিক্রি করে দেন। এই সংবাদ যখন মদিনায় হযরত আব্দুল্লাহ বিন জাহাশের কাছে পৌঁছে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা নিবেদন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আব্দুল্লাহ, তুমি কি সন্তুষ্ট নও যে খোদা এর বিনিময়ে তোমাকে জান্নাতে প্রাসাদ দেবেন? হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলেন যে হ্যাঁ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতে সন্তুষ্ট। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অতএব সেই প্রাসাদ তোমার জন্য রয়েছে, অর্থাৎ যে ঘর বাড়ি ছেড়ে এসেছ তার জায়গায় জান্নাতে স্থান পাবে এবং সেখানে তোমার জন্য প্রাসাদ নির্মিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন জাহাশকে যুদ্ধে পাঠান নখলা উপত্যকার দিকে। বিভিন্ন বইতের উল্লেখ এভাবে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈশার নামাজ শেষ করেন। এরপর তিনি আব্দুল্লাহ বিন জাহাশকে বলেন যে প্রভাতে তোমার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসবে, তোমাকে এক জায়গায় পাঠাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ যখন শেষ করেন, তিনি আব্দুল্লাহ বিন জাহাশকে তার তীর বর্ষা এবং বর্ম সহ তার ঘরের বাইরে অপেক্ষমান পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই বিন কাবকে ডেকে পাঠান, তাকে এক পত্র লেখার নির্দেশ দেন। সে পত্র যখন লেখা হয়, আব্দুল্লাহ বিন জাহাশকে ডেকে পত্র তার হাতে ন্যস্ত করে বলেন, আমি তোমাকে জামাতের তত্ত্বাবধায়ককে নিযুক্ত করছি, অর্থাৎ তার নেতৃত্বে সেই দলকে বা প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল। বরং ইতিহাসে আছে এর পূর্বে তিনি এই জামাতের দায়িত্বে হযরত উবাইদা বিন হারেসকে নিযুক্ত করেন, কিন্তু যাত্রার পূর্বে তিনি যখন ঘরে যান বিদায়ের জন্য, তখন তার সন্তান সন্ততি মহানবী সাল্লামের কাছে এসে ক্রন্দনা হাজিরি আরম্ভ করে। তখন মহানবী সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন জাহাশকে তার জায়গায় আমির নিযুক্ত করে পাঠান। হযরত আব্দুল্লাহ বিন জাহাশকে পাঠানোর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমিরুল মোমেনিন উপাধি দিয়েছেন। সিরাতুল আমলিয়াতে এটি লেখা রয়েছে এভাবে, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ সেই সৌভাগ্যবান সাহাবী ছিলেন যার যুগে ইসলামে আমিরুল মোমেনিন উপাধি শব্দ নির্ধারণ করা হয়েছে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু আয়াত ইয়াসালুনাকা আন শাহরিল হারামে কিতালিন ফিহে ঘটনার উল্লেখ এভাবে করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন, এরপরও মক্কাবাসীদের রাগ ক্রোধ প্রশমিত হয়নি, বরং তারা মদিনাবাসীদের হুমকি ধমকি দিতে থাকে যে তোমরা যেহেতু আমাদের লোকদেরকে তোমাদের ঘরে আশ্রয় দিয়েছ, তাই তোমাদের জন্য এখানে একটাই রাস্তা রয়েছে, হয়তো এদের সবাইকে হত্যা করো না হয় মদিনা থেকে বের করে দাও, নতুবা আমরা কসম খেয়ে বলছি যে আমরা মদিনায় হামলা করব আর তোমাদের সবাইকে হত্যা করে তোমাদের মহিলাদের জবরদখল করব। আর এরপর শুধু হুমকি ধমকি পর্যন্তই তারা সীমাবদ্ধ থাকেনি, বরং মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগে অবস্থা যা ছিল তা হলো অনেক সময় সারা রাত তিনি জেগে কাটাতেন, একইভাবে সাহাবীরা রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শুতেন, কোথাও রাতের অন্ধকারে শত্রু হামলা না করে বসে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে মদিনার চতুর্পাশে বসবাসকারী বিভিন্ন গোত্রের সাথে চুক্তিবদ্ধ হওয়া আরম্ভ করেন যে যদি এমন পরিস্থিতি দেখা দেয় তারা মুসলমানের সঙ্গ দেবে। অপরদিকে এসব সংবাদের ভিত্তিতে যে কোরাইশ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দ্বিতীয় বছরে আব্দুল্লাহ বিন জাহাশকে 12 ব্যক্তির সাথে নখলা পাঠান, তাকে একটি পত্র দিয়ে বলেন যে দুদিন পর যেন এই পত্র খোলা হয়। আব্দুল্লাহ বিন জাহাশ দুদিন পর সে পত্র খোলেন, তাতে লেখা ছিল নখলায় অবস্থান করো, তুমি কোরাইশের গতিবিধির সংবাদ নিয়ে আমাদেরকে অবহিত করো, দৈবক্রমে ইত্য বছরে কুরাইশের একটা ছোট্ট প্রতিনিধি দল সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে ফিরে আসছিল। আবদুল্লাহ বিন ব্যক্তিগত ব্যাখ্যার অধীনে তাদের উপর হামলা করে বসে। এর ফলে কাফেরদের একজন আমর বিন আল হাজরামি মারা যায় আর দুজন গ্রেফতার হয়, আর মালে গনিমত মুসলমানরা অনতলগত করে তারা মদিনায় ফিরে এসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা সম্পর্কে অবহিত করে তিনি খুবই অসন্তুষ্ট হন এবং বলেন, আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিইনি। আর মালে গনিমত নিতে তিনি অস্বীকৃতি জানান। ইবনে জারির হযরত ইবনে আব্বাসের বরাতে লেখেন যে হযরত আব্দুল্লাহ বিন জাহাশ এবং তার সাথীরা যে ভুল করেছে তা হল তারা ধরে নিয়েছে তখনও রজব মাস আরম্ভ হয়নি, অথচ রজব মাস আরম্ভ হয়ে গিয়েছিল। তারা ধরে নিয়েছিল যে এটি ত্রিশ জামাদি উসানি রজব আরম্ভ হয়নি। যাই হোক, মুসলমানদের হাতে আমর বিন হাজরামি নিহত হওয়া কারণে পত্তলিকেরা হইচই আরম্ভ করে যে মুসলমানরা এই পবিত্র মাসের পবিত্রতারও ভ্রক্ষেপ করে না, যাতে সকল প্রকার যুদ্ধ বন্ধ থাকত। মুসলিম রাজিউল্লাহ আনহু বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতে এই আপত্তিরই খণ্ডন করতে গিয়ে বলেন যে নিঃসন্দেহে মাসগুলোতে যুদ্ধ করা খুবই অপছন্দনীয় কাজ এবং খোদার দৃষ্টিতে পাপ, কিন্তু এর চেয়েও অপছন্দনীয় বিষয় হলো, ঘৃণ্য বিষয় হলো আল্লাহ মানুষকে খোদার পথ থেকে বারণ করা, বাধা দেয়া এবং আল্লাহর তওহীদকে অস্বীকার করা, মসজিদে হারামের সম্মানকে পদদলিত করা। আর অধিবাসীদের শুধু এই দোষে যে তারা আল্লাহর সত্তায় ঈমান এনেছিল ঘর থেকে বহিষ্কার করা। একটি কথা তোমাদের মনে পড়লো, কিন্তু এই কথা চিন্তা করোনি, তোমরা নিজেরা কত বড় অপরাধ করছো আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে আর মসজিদে হারামের সম্মান পদদলিত করে তার এর অধিবাসীদের সেখান থেকে বহিষ্কার করে কত অপছন্দনীয় কাজ করেছ, যেখানে তোমরা নিজেরা এসব অপকর্ম করেছ সেখানে মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে কোন মুখে আপত্তি করো। এরা তো না জেনে একটি ভুল করেছে, কিন্তু তোমরা জেনে শুনে এসব কিছু করছো। বুখারীর একটি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত সৈয়দ জাইনুল আবেদীন ওলিউল্লাহ সাহেব আব্দুল্লাহ বিন জাহাশের এই যুদ্ধ অভিযানের উল্লেখ করতে গিয়ে এর ব্যাখ্যায় তিনি লিখেছেন যে ঘটনা প্রবাহ বলে যে যে উদ্দেশ্যে তাদের পাঠানো হয়েছিল তাতে তারা পুরো সাফল্য পেয়েছে, আর বন্দীদের মাধ্যমে মক্কার কুরাইশের ষড়যন্ত্র এবং তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত সংবাদ অবগত হয়েছে। হাজরামির কাফেলার সংক্রান্ত ঘটনা একটি ঘটনাক্রম এবং দৈব বিষয় ছিল। কোন কোন ঐতিহাসিক যে মতামত ব্যক্ত করেছে যে এই অভিযানের কতক সদস্যের মুহাজিরদের আত্মসাৎকৃত ধন সম্পত্তির ক্ষতিপূরণের ধারণা মাথায় এসেছিল। এই ধারণা সঠিক নয়, বরং এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল হাজরামি সংক্রান্ত কাফেলার মাধ্যমে আবু সুফিয়ান বিন হারবের নেতৃত্বে পরিচালিত কাফেলার উদ্দেশ্য এবং মক্কার কুরাইশের যুদ্ধ সম্পর্কে যে ষড়যন্ত্র তার পূর্ণ জ্ঞান যেন অর্জন হয়, আর গোপনে এই দায়িত্বই তাদের উপর ন্যস্ত করা হয়েছিল। তাই তারা ছোট্ট কাফেলাকে ধরে নিয়ে আসার সুযোগ হাতছাড়া করেনি। এটি একটি অবাস্তব ধারণা যে তাদেরকে তো পাঠানো হয়েছিল মক্কার কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য, কিন্তু তারা কাফেলা লুটপাট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসাকে যথেষ্ট মনে করে থাকবেন। অর্থাৎ আব্দুল্লাহ বিন জাহাস খুবই উন্নত মানের এক সাহাবি ছিলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাইও ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশ্বস্ত গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তিকে এই অভিযানের জন্য বেছে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে অবগত হন, তিনিও প্রস্তুতি আরম্ভ করেন। আর এই প্রস্তুতিতে তিনি পুরো গোপনীয়তা রক্ষা করেন। যুদ্ধের ইতিহাসে এমন ঘটনাবলী এসেই থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলতাদুল্লাহ বিন জাহাশ এবং তার সাথীদের প্রতি অসন্তোষ ব্যক্ত করেছেন, কিন্তু এই অসন্তোষটি এদিক থেকে যুক্তিযুক্ত ছিল যে তাদের অভিযানে এমন ঘটনা সামনে আসে যা অনৈরাজ্যের কারণ হতে পারত। কিন্তু অনেক সময় কিছু এমন বিষয় যা বাহ্যত ভুল মনে হয় ঐশী ইচ্ছার অধীনে ঘটে থাকে, আর কিছু ছোট ছোট ঘটনা অসাধারণ ফলাফলে পর্যবসিত হয়। তাই আবদুল্লাহ বিন জাহাশ নেতৃত্বে যদি অভিযান প্রেরণ করা না হতো আর আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে আগত বাণিজ্য কাফেলা নিরাপদে মক্কা পৌঁছে যেত, তাহলে কুরাইশ সেই বাণিজ্য কাফেলাকে কাজে লাগিয়ে অনেক বড় প্রস্তুতির সাথে মুসলমানদের উপর হামলা করতে পারত, যার মুখোমুখি হওয়া সবসময় সম্বলহীন সাহাবীদের জন্য অসম্ভব ছিল। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন জাহাস সংক্রান্ত ঘটনার ফলশ্রুতিতে কুরাইশের অহংকারী নেতৃবৃন্দ তেলে বেগুনে জ্বলে ওঠে, আর এই রাগ ও অহংকারে বশবর্তী হয়ে তড়িঘড়ি 1000 সশস্ত্র বাহিনী নিয়ে বদর প্রান্তরে পৌঁছে নিজেদের কাফলা রক্ষা করার মনমানসিকতা নিয়ে তারা জানত না যে সেখানে তাদের মৃত্যু অবধারিত। দ্বিতীয় অপরদিকে এই আশঙ্কাও ছিল যে যদি সাহাবিরা এটি জানতে পারতেন যে একটি সশস্ত্র বাহিনীর মোকাবেলার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তাদের কতক দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হতো। তাই গোপনীয়তা সেই কাজ করেছে যা যুদ্ধে বুর্জের কাজ হয়ে থাকে। যুদ্ধের পরিভাষায় এটিকে আজকাল ক্যামোফ্লাজ বলা হয়ে থাকে। ইতিহাসে লেখা আছে যে খোদা এবং রসুল প্রেম তাদেরকে বিশ্বের প্রতি বিমুখ করে রেখেছিল। তাদের একটি বাসনা ছিল যে আমরা যেন নিজেদের প্রিয় জীবন খোদার পথে উৎসর্গ করতে পারি। তাদের এই বাসনা পূর্ণ হয়েছে। আর আল মুজাদ্দা ফিল্লা বা খোদার পথে তাদের কান কর্তিত হয়েছে, এটি তাদের নামের একটা স্বতন্ত্র প্রতীক হয়ে গেছে। এর বিস্তারিত ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ বিন জাহাশের দোয়া কিভাবে গৃহীত হতো, তার শাহাদতের পূর্বের দোয়া গৃহীত হওয়ার একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে। পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন জাহাস আমার পিতা অর্থাৎ সাদ কে ওহদের যুদ্ধের দিন বলেছেন যে আসো খোদার কাছে দোয়া করি। উভয়ই এক পাশে চলে যান। প্রথম হযরত সাদ দোয়া করেন যে হে আল্লাহ, কালকে শত্রুর সাথে যখন আমার সাক্ষাৎ হয় এমন ব্যক্তির যেন আমি মুখোমুখি হই যে হবে আক্রমণে কঠোর এবং প্রতাপান্বিত, আমি তার সাথে যুদ্ধ করে তাকে তোমার খাতিরে হত্যা করব, তার অস্ত্র শস্ত্র হস্তগত করব। তখন আব্দুল্লাহ বিন জাহাশ আমিন বলেন। এরপর হযরত আব্দুল্লাহ বিন জাহাশ এই দোয়া করেন যে হে আল্লাহ, কাল আমার সামনে যেন এমন ব্যক্তি আসে যে হবে আক্রমণে কঠোর এবং খুবই প্রতাপান্বিত, তোমার খাতিরে তার সাথে আমি যুদ্ধ করবো, আর সে আমার সাথে যুদ্ধে লিপ্ত হবে, সে জয়যুক্ত হয়ে আমাকে হত্যা করবে আর আমাকে ধরে আমার নাক এবং কান কেটে ফেলবে। আমি যখন তোমার দরবারে উপস্থিত হব তুমি আমাকে জিজ্ঞেস করবে যে হে আব্দুল্লাহ, খাতিরে তোমার নাক এবং উভয় কান কর্তিত হয়েছে? আমি বলবো তোমার এবং তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে। প্রত্যুত্তরে তুমি বলবে তুমি সত্য বলেছ। সাদ বলেন, হযরত আব্দুল্লাহ বিন জাহাশের এই দোয়া আমার দোয়ার চেয়ে উন্নত ছিল, তাই আমি শেষ দিন দেখে তার নাক এবং উভয় কান দেখেছি যা একটি সুতায় গেঁথে রাখা হয়েছিল। এই পার্শ্বিক কার্যকলাপ কাফেরেরা করত, আর আজকাল কত কট্টরপন্থী মুসলমান ইসলামের নামে এটি করছে। হযরত মুত্তালিব বিন আব্দুল্লাহ বিন আন্তবর্ণিত ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন উহুদের উদ্দেশ্যে যাত্রা করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ আইন অর্থাৎ মদিনার পার্শ্ববর্তী একটি জায়গা যেখানে উহুদের যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা অবস্থান করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একটি ভুনা ছাগলের পা নেন, তা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান। একইভাবে নবিজ বা গম থেকে প্রস্তুতকৃত এক প্রকার মিষ্টি পানীয় আনেন। এক ব্যক্তি সেই নবিজ পূর্ণ পেয়ালা নিয়ে যায়, তা থেকে কিছুটা পান করে, এরপর হযরত সেই পেয়ালা হযরত আব্দুল্লাহ বিন জাহাশ নেন এবং পুরোটাই পান করে ফেলেন। এক ব্যক্তি বলেন যে কিছুটা আমাকেও দাও, তুমি কি জানো কাল প্রভাতে কোথায় যাবে? হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, হ্যাঁ জানি, আল্লাহর সাথে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় সাক্ষাৎ করার চেয়ে পরিতৃপ্ত অবস্থায় মিলিত হওয়া আমার কাছে বেশি পছন্দনীয়। খোদাকে ভালোবাসার অদ্ভুত রীতি সাহাবীদের, আর এর প্রস্তুতিরও ধরন বড় অভিনব। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ এবং হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবকে একই কবরে দাফন করা হয়েছে। হযরত হামজা হযরত আব্দুল্লাহ বিন জাহাশের খালু ছিলেন, শাহাদাতের সময় তার বয়স ছিল 40 ঊর্ধ্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেড়ে যাওয়া সম্পত্তির ওয়ালি হন, তিনি ইসলাম তার পুত্রকে খাইবারে সম্পত্তি ক্রয় করে দেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ সুচিন্তিত এবং সঠিক মতামত ব্যক্ত করার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ সম্পর্কে যেসব সাহাবীদের পরামর্শ নিয়েছেন তাদের মাঝে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ থেকে ফেরার পর আব্দুল্লাহ বিন জাহাশের বোনের একটা ঘটনা বর্ণনা করেন, যা ইতিহাসে এভাবে এসেছে, এটি তিনি নিজের ভাষায় বর্ণনা করেছেন। এই যুদ্ধে উহুদের যুদ্ধে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বড় মনের অধিকারী এবং উন্নত আখলাকের দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মানুষের প্রতি সাথে সহানুভূতি প্রদর্শন করেছেন এবং তাদের মন জয় করেছেন। এটি থেকে বোঝা যায় যে কত উন্নত নৈতিক চরিত্রের কত মহান মানে তিনি অধিষ্ঠিত ছিলেন। আর এই যুদ্ধে সাহাবিদের দুষ্প্রাপ্য কোরবানের ঘটনাও দেখা যায়। তিনি বলছেন, আমি সেই সময়কার কথা বলছি যখন যুদ্ধ শেষে তিনি মদিনা ফিরে আসছিলেন। মদিনার মহিলারা যারা তার শাহাদাতের ঘটনা শুনে ব্যাকুল ছিলেন, এখন তারা তার আগমনের সংবাদ শুনে তাকে স্বাগত জানানোর জন্য মদিনার বাইরে বেরিয়ে আসেন। তাদের মাঝে একজন ছিলেন তার শালিস জায়নাব বিনতে জাহাশ, তার খুবই কাছের তিন আত্মীয় যুদ্ধে শাহাদত বরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখে বলেন যে তোমার প্রয়াত আত্মীয়দের জন্য কাঁদো বা আফসোস করো। আরবি ভাষার একটি বাগধারা এটি, এর অর্থ হল আমি তোমাকে সংবাদ দিচ্ছি যে তোমার প্রিয়জন মারা গেছেন। জানা বিনতে জাহাশ বলেন যে হে আল্লাহ রাসূল, কোন আত্মীয়ের জন্য ক্রন্দন করব? তিনি বলেন যে তোমার মামু হামজা শাহাদত বরণ করেছেন। এটি শুনে হযরত জাইনাব বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বলেন, খোদা আল্লাহ তার পদমর্যাদা উন্নীতকরণ কত উত্তম মৃত্যুদণ্ড বরণ করেছেন। মহানবী আবার বলেন, তোমার আরেকজন প্রয়াত আত্মীয়ের জন্য ক্রন্দন করো। জয়নব বলেন, যে আল্লাহ রাসূল, কার জন্য? তিনি বলেন, তোমার ভাই আবদুল্লাহ বিন জাহাস শাহাদাত বরণ করেছেন। জয়নব পুনরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং বলেন, আলহামদুলিল্লাহ। তিনি তো খুবই সুন্দর ভাবে প্রয়াত হয়েছেন। তিনি বলেন, জয়নব, তোমার আরেক প্রয়াত আত্মীয়ের জন্য ক্রন্দন করো। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, কার জন্য? তিনি বলেন, তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন। এটি শুনে হযরত জয়নবের চোখ থেকে অশ্রুধারা বয়ে যায়। এটি শুনে জয়নব বলেন যে পরিতাপ। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে, দেখো, এক মহিলা তার স্বামীর সাথে কত গভীর ভালোবাসার সম্পর্ক রাখে। জয়নবকে যখন তার মামুর শাহাদাতের সংবাদ দিলাম, তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাকে তার ভাইয়ের শাহাদাতের সংবাদ দেই, তিনি বলেন, তিনি পুনরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। কিন্তু যখন তাকে স্বামীর শাহাদাতের সংবাদ দেই, তখন সে আক্ষেপ করে বলে যে পরিতাপ, আর অস্ত্র সংবরণ করতে পারেনি, আর ভয় পেয়ে যায়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা এমন সময় সবচেয়ে প্রিয় আত্মীয় বা রক্ত সম্পর্কের আত্মীয়কে ভুলে যায়, কিন্তু যে স্বামী তাকে ভালোবাসে তার কথা মনে পড়ে বা মনে থাকে। এরপর তিনি জয়নবকে জিজ্ঞেস করেন, তুমি স্বামীর মৃত্যুর সংবাদ শুনে হায় পরিতাপ কেন বললে? কেন বললেন যে, হে আল্লাহ রাসূল, তার সন্তানের কথা মনে পড়ল, যে কে তার দেখাশোনা করবে, কে তাদের দেখাশোনা করবে? স্বামীর ভালোবাসা নিজের জায়গায়, স্বামী যদি ভালোবেসে থাকে তাহলে স্ত্রী স্মরণ রাখে, মনে রাখে, কিন্তু তিনি সন্তানদের ব্যাপারে চিন্তিত ছিলেন। এই কথাই তিনি বলেছেন মহানবী সাল্লামকে। এতে আজকালকার পুরুষদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে, আর মহিলাদের জন্য, যে এমন স্বামী হন যারা ভালোবাসে আর সন্তানদের জন্য চিন্তাশীল বা সচেতন মা হন মহিলারা, স্নেহশীল স্বামী হতে হলে স্ত্রী সন্তানদের অধিকার প্রদান করা আবশ্যক। এই সংক্রান্ত অনেক অভিযোগ আসে আজকাল যে অধিকার বা প্রাপ্য প্রদান করা হচ্ছে না স্ত্রীর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর কথা বলেছেন। তখন তিনি বলেন, জয়নবকে সম্বোধন করে বলেন যে, আমি খোদার কাছে দোয়া করি, তিনি তোমার স্বামীর চেয়ে উত্তম দেখাশোনাকারী কোন ব্যক্তি দাঁড় করান, বাচ্চাদের দেখাশোনাকারী কোন উত্তম ব্যক্তি দণ্ডায়মান হন। এই দোয়ার ফলশ্রুতিতে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হযরত তালহার সাথে হয়, আর তার ঘরে মোহাম্মদ বিন তালহার জন্ম হয়। ইতিহাসে দেখা যায় যে তালহা তার পুত্র মুহাম্মদের প্রতি তত ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করতেন না যতটা জয়নবের পূর্বের বিয়ের সন্তানদের সাথে প্রদর্শন করতেন। মানুষ বলত, তালহার চেয়ে বেশি ভালোবাসার সাথে অন্যের বাচ্চাদের পালবে এমন আর কেউ নেই। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ারই ফসল ছিল। দ্বিতীয় সাহাবি যার স্মৃতিচারণ হচ্ছে, তিনি হলেন হযরত কাব বিন যায়েদ। তার নাম হলো কাব বিন যায়েদ বিন কাইস বিন মালিক। বনু নজ্জারের সাথে তার সম্পর্ক, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যোগদান করেন, আর পরিখার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। বলা হয়, উমাইয়া বিন রবিয়া বিন সখরের তীর লেগেছিল তার গায়ে। বেরে মাউনার সাহাবেদের একজন ছিল, যেখানে তার সব সাথী শাহাদত বরণ করে, তিনি কেবল তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন। বেরে মাউনা সেই অভিযান বা সেই জায়গা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রের অনুরোধে তার 70 জন সাহাবীকে পাঠিয়েছিলেন, যাদের অনেকেই ছিলেন হাফেজে কোরআন এবং কারি। তারা প্রতারণামূলক ভাবে তাদের সবাইকে শহীদ করে, শুধু হযরত কাব ব্যতীত। তিনি এই ঘটনায় রক্ষা পান এভাবে যে তিনি তখন পাহাড়ে চড়ে যান, কতক ঘটনা অনুসারে কাফেররা আক্রমণ করে তাকেও আহত করে, কাফের তাকে মৃত মনে করে ছেড়ে চলে যায়, কিন্তু তিনি জীবিত ছিলেন। এরপর কোন ভাবে মদিনা আসেন, তার তিনি জীবন ফিরে পান এবং সুস্থ হয়ে ওঠেন। তৃতীয় উল্লেখ হল হযরত সালে শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল সালে, উপাধি ছিল শুকরান, আর এই নামেই পরিচিত ছিলেন। হযরত সালে শুকরান হযরত আব্দুল্লাহ বিন আওফের ইথিওপিয়ান ক্রীতদাস ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সেবার জন্য পছন্দ করেন। হযরত আব্দুর রহমান পয়সা দিয়ে তাকে ক্রয় করেন। কোন কোন রওয়ায়েত অনুসারে হযরত আব্দুর রহমান বিন আওফ বিনামূল্যে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থাপন করেন। হযরত সালে শুকরান বদরের যুদ্ধে যোগদান করেন। তিনি যেহেতু তখনও ক্রীতদাস ছিলেন, স্বাধীনতা পাননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তার কোন অংশ বা মালেগনিমতের অংশ নির্ধারণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালে শুকরানকে বন্দীদের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তারা মুক্তির জন্য বিনিময়ে মূল্য প্রদান করত, মালে গনিমতের চেয়ে বেশি সম্পদ তিনি এইভাবে অর্জন করেন। মালে গনিমতের অংশ পাননি, কিন্তু এই তত্ত্বাবধানের ফলশ্রুতিতে মালে গনিমতের চেয়ে বেশি সম্পত্তি পান। বদরের যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করেন। হযরত জাফর বিন মোহাম্মদ সাদেক বলেন, হযরত শুকরান সুফাবাসীদের অন্তর্ভুক্ত ছিলেন, তাদের একজন ছিলেন যারা সবসময় মহানবী ইসলামের দ্বারে পড়ে থাকতেন। হযরত শুকরানের আরেকটি সৌভাগ্য হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেয়া এবং দাফন কাফনে যোগদানের। হযরত ইবনে আব্বাস বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কামিজেই গোসল দেয়া হয়েছে তার কবরে। হযরত ফজল বিন আব্বাস, কুসুম বিন আব্বাস এবং হযরত শুকরান ও ওস বিন খাওয়ালি নামেন। হযরত শুকরান সম্পর্কে বলেন, খোদার কসম আমি কবরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের নিচে রেশমের চাদর বিছিয়েছি। মুসলিম শরীফের রওয়ায়েত অনুসারে তা লাল বর্ণের রেশমি চাদর ছিল। এটি সেই চাদর ছিল যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। হযরত শুকরান বর্ণনা করতেন, আমি পছন্দ করিনি যে মোহাম্মদ সাল্লামের পর অন্য কোন ব্যক্তি এই চাদর পরবে, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদর পরতেন আর বেছাতেন। মোরাসির যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শুকরানকে বন্দীদের এবং মোরাসিদের ক্যাম্প থেকে যে ধন সম্পদ, অস্ত্রশস্ত্র এবং গবাদি পশু হস্তগত হয়েছিল সেগুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তিনি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, এই দিক দৃষ্টিকোণ থেকে তাকে তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত করা হতো। তার সম্পর্কে উল্লেখিত রয়েছে যে হযরত উমর শুকরানের পুত্র আব্দুর রহমান বিন শুকরানকে হযরত আবু মুসা আশারির কাছে পাঠান এবং লেখেন যে আমি তোমার কাছে এক পুণ্যবান ব্যক্তি আব্দুর রহমান বিন সালে শুকরানকে পাঠাচ্ছি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস ছিলেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দৃষ্টিতে তার পদমর্যাদাকে সামনে রেখে তার সাথে ব্যবহার করাটি সেই পদমর্যাদা ছিল যা ইসলাম ক্রীতদাসদের দিয়েছে। শুধু দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেনি, বরং তাদের সন্তান সন্ততিও সম্মানিত গণ্য হয়েছেন। আরেকটি রওয়ায়েত রয়েছে, হযরত শুকরান মদিনায় বসতি স্থাপন করেছিলেন, বসরাতেও তার একটি ঘর ছিল। হযরত উমরের খেলাফতকালে তার ইন্তেকাল হয়। পরবর্তী স্থিতি চারণ হযরত মালিক বিন দৌসামের, তার সম্পর্ক হযরতের বনু গনম বিন আওসের সাথে ছিল, তার এক কন্যা ছিল যার নাম ছিল কুরাইয়া। আলেমদার এই বিষয়ে মতভেদ রয়েছে যে মালিক বিন দোসম উকবার বয়েতে অংশগ্রহণ করেছিলেন কিনা। ইবনে ইসহাক এবং মুসা বিন উকবার মতে তিনি বয়েতে উকবায় অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, আলেমদার বিতর্ক চলতেই থাকে। হযরত মালিক বিন দোসম বদর, ওহুদ পরীক্ষা এবং এর পরের সকল যুদ্ধে মহানবী সাল্লামের সফর সঙ্গী এবং বাহন সঙ্গে ছিলেন সোহেল বিন আমর, কুরাইশের বড় এবং সম্মানিত নেতৃবৃন্দের একজন ছিলেন। বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষ থেকে যোগদান করেন, তাকে মালিক বিন দোসম বন্দী করে নিয়ে আসেন। ঘটনা অনুসারে আমের বিন সাদ তার পিতা হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের পক্ষ থেকে বর্ণনা করেন, আমি বদরের যুদ্ধের দিন সোহেল বিন আমরকে তীর মারি যাতে তার রক্ত কেটে যায়। আমি প্রবাহিত রক্তের চিহ্ন দেখে অগ্রসর হতে থাকি। আমি দেখলাম হযরত মালিক বিন দোসম কপালের চুল ধরে তাকে ধরে রেখেছেন। আমি বললাম, সে আমার বন্দী, আমি তাকে তীর মেরেছি। কিন্তু হযরত মালিক বলেন, সে আমার বন্দী, আমি তাকে ধরেছি। তাদের উভয়ে সোহেলকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু ইসলামের সকাশে উপস্থিত হন। তিনি সাল্লাহ ইসলাম সোহেলকে তাদের উভয়ের হাত থেকে নিয়ে নেন। রোহা নামক স্থানে সোহেল হযরত মালিক বিন দোসমের হাত থেকে পালিয়ে যায়। হযরত মালিক উচ্চস্বরে মানুষকে ডাকেন এবং তার সন্ধানে বেরিয়ে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, যেই তাকে পায় তাকে যেন হত্যা করে। যুদ্ধের জন্য এসেছিল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ধরা পড়ে এরপর পালিয়ে যায়। পুনরায় মুসলমানদের ক্ষতি করার আশঙ্কা ছিল, যুদ্ধবন্দী ছিল, সে কারণে এই নির্দেশ জারি হয়। যাই হোক, তার প্রাণ বা জীবন রক্ষা, জীবন বাঁচার ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সোহেল ধরা পড়ে, অন্য কারো হাতে ধরা পড়ার পরিবর্তে। মহানবী সাল্লাম যখন তাকে পান, তিনি তাকে হত্যা করেননি। অন্য কোন সাহাবীর হাতে ধরা পড়লে নিহত হতো, কিন্তু যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি হাতে ধরা পড়েছে, তিনি সাল্লাম তাকে হত্যা করেননি। এই হলো আদর্শ। আর এই আদর্শ সে সকল সীমা লঙ্ঘনকারীদের কথার উত্তর যারা মহানবীকে দোষারোপ করে যে তিনি নাকি অন্যায় করেছেন, হত্যা এবং খুনাখুনি করেছেন। যে শাস্তি যোগ্য ছিল সেও যখন ধরা পড়ে, যার শাস্তি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, তিনি তাকে হত্যা করেননি। একটি ঘটনা অনুসারে সোহেলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন বাবলা গাছের ঝোপের ভেতর। তিনি বলেন, যে একে ধরে ফেলো, তার হাত তার ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হয়, অর্থাৎ তাকে বন্দি করা হয়। বুখারী শরীফে রওয়ায়াত রয়েছে যে হযরত ইতবান বিন মালিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেসব আনসারী সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা বদরের যুদ্ধে যোগদান করেছিলেন। তিনি মহানবী সাল্লামের কাছে আসেন এবং বলেন যে, হে আল্লাহ রাসূল, আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, আমি আমার জাতি নামাজ পড়ায়। বৃষ্টি যখন হয়, আমার এবং তাদের বসতির মাঝে পানি জমে যায়, তাদের মসজিদে এসে নামাজ পড়াতে পারি না। হে আল্লাহর রাসূল, আমার বাসনা যে আপনি আমার কাছে আসুন, আমার ঘরে নামাজ পড়ুন, আমি সেটিকে মসজিদ হিসেবে অবলম্বন করব। মহানবী সাল্লাম বলেন, ইনশাল্লাহ আমি আসবো। তিনি বলতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাতে সূর্য উদিত হওয়ার পর একদিন আমার ঘরে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চান, আমি অনুমতি দেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে শুভাগমন করেন, তিনি বসেননি, বরং বলেন যে, ঘরে কোন জায়গায় চাও যে আমি নামাজ পড়ি? তিনি বলেন, ঘরের একটি কোনার দিকে ইঙ্গিত করে তাকে দেখিয়ে দেই যে আমি চাই এখানে আপনি নামাজ পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য সেখানে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, আল্লাহু আকবার বলেন, আমরাও সেখানে দণ্ডায়মান হই এবং সারিবদ্ধ হই। তিনি দুই রাকাত নামাজ পড়েন, এরপর সালাম ফেরান। রব বর্ণনাকারী বলেন, আমরা তাকে খাজিরা মাংস আটা দ্বারা প্রস্তুতকৃত এক প্রকার খাবার তার সামনে উপস্থাপনের মানসে তাকে বসতে বলি, যা তার জন্য আমরা প্রস্তুত করেছিলাম। বর্ণনাকারী বলেন যে ঘরে পাড়ার কিছু মানুষ জড়ো হয়, তারা সবাই যখন সমবেত হয় তাদের কোন একজন বলে, মালিক বিন দোষন কোথায়? তাদের কেউ বলে যে সে তো মুনাফিক, আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে না, হয়তো না আসার কারণে সেই এলাকাতেই থাকতো। এ ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনটি বলো না, তোমরা কি দেখো না সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে? এর মাধ্যমে সে খোদা তাআলার সন্তুষ্টি সন্ধান করে। সে ব্যক্তি বলে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। এরপর সে ব্যক্তি বলে যে আমরা তার মনোযোগ এবং তার হিতাকাঙ্ক্ষা দেখে মুনাফিকদের জন্যই হৃদয়ের কোমলতার কারণে হয়তো তিনি চান যে তিনি মুনাফিকদের তাবলীগ করতে চান, ইসলামের কাছে টেনে আনতে চান, তাই তাদের প্রতি সহানুভূতি রাখেন, এই কারণে হয়তো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই সেই ব্যক্তির জন্য অগ্নি কে হারাম করে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয়। উদ্দেশ্য হলো এই ঘোষণা মাধ্যমে খোদার সন্তুষ্টি সন্ধান। এটি সেসব নামধারী আলেমদের খণ্ডন যারা কুফরি ফতোয়া বিক্রি করে থাকে, আর বিশেষ করে এ প্রেক্ষাপটে যারা আহমদের উপর জুলম এবং অত্যাচার করে। এই নামধারী বা নাম সর্বস্ব আলেমদের ফতোয়াই মুসলমান দেশগুলোর শান্তিকে পদদলিত করে রেখেছে। পাকিস্তানে আজকাল একটি সংগঠন কুখ্যাত সংগঠন রয়েছে লব্বাইকা রসুলুল্লাহ নামে, তারা নারা উত্তোলন করে কিন্তু লব্বাইকা রসুলুল্লাহ এটি রসুলের উক্তি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকেও বলবে না যে তোমরা মুসলমান নও, আল্লাহ অগ্নি তার জন্য হারাম করে দিয়েছেন। যদি সে খোদা সন্তুষ্টির লক্ষ্যে এমনটি বলে, এরা বলে যে না, তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘোষণা করো না। এদের অবস্থা হলো এরা রাসূলুল্লাহ থেকেই যেন বেশি জানে। আল্লাহ তাআলা জাতিকে এদের হাত থেকে রক্ষা করুন। আরেকটি রয়েতে এসেছে, হযরত ইতবান বিন মালিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হযরত মালিক বিন দোশম হলো মুনাফিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে কি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয় না? ইতবান উত্তরে বলেন কেন নয়, কিন্তু এর কোনো সাক্ষ্য নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কি নামাজ পড়ে না? তিনি বলেন যে কেন নয়, কিন্তু লা সালাত লাহু, তার নামাজ কোন নামাজ নয়। হয়তো তাদের মাঝেও আজকের মৌলবীদের মতো কিছু তাদের কতকের মাঝে কিছু কঠোরতা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এমন লোকদের সম্পর্কেই আল্লাহ তাআলা আমাকে নিজের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত উপনীত হতে বারণ করেছেন, হৃদয়ের অবস্থা কেবল আল্লাহই জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু এইসব আলেমদের কথা অনুসারে এদের কাছে লাইসেন্স বা সনদ রয়েছে যে আল্লাহর নামে যাচ্ছে, তাই জুলম এবং অত্যাচার তারা করতে পারে। বিশেষ করে পাকিস্তানি আলেম হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মালিক বিন দোশম সম্পর্কে আজে বাজে কথা বলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুবু আসহাবি, আমার সাথীদের গালমন্দ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরে আসতে গিয়ে মদিনা থেকে কিছু দূরে দিওয়ান নামক স্থানে অবস্থান করেন। মসজিদ দরার সম্পর্কে তার প্রতি ওয়াহি অবতীর্ণ হয়। তিনি মালিক বিন দোশম এবং হযরত মান বিন আদিকে ডেকে পাঠান এবং মসজিদে জেরারের দিকে যাওয়ার নির্দেশ দেন। হযরত মালিক বিন দোশম হযরত মান বিন আদি দ্রুত বনু সালেম গোত্রে পৌঁছেন। হযরত মালিক বিন দোশমের গোত্র ছিল সেটি। হযরত মালিক বিন দোশম হযরত মানকে বলেন যে আমায় কিছুটা সময় দেন, আমি ঘর থেকে আগুন নিয়ে আসি। তিনি ঘর থেকে খেজুরের শুষ্ক পাতায় আগুন লাগিয়ে নিয়ে আসেন। এরপর তাদের উভয়ে মসজিদ জারার যান। এক বর্ণনা অনুসারে মাগরেব এবং ইশার মধ্যবর্তী স্থানে সেখানে পৌঁছেন, সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেন এবং ধুলের সাত করেন। যার সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা এমন সাহাবীদের সম্পর্কে ভুল ধারণাও করতে পারি না। সেসব সাহাবীর ধারণা ছিল যে মালিক বিন দরশম ভুল পথে এগিয়ে যাচ্ছেন, এমনকি কেউ তাকে মুনাফেক আখ্যা দেয়। কিন্তু ইনি পরবর্তীতে মুনাফেকদের কেন্দ্রকে ধ্বংস করার এবং ভুলিশ্বাদ করার কারণ হয়েছেন। খোদার নির্দেশে আল্লাহ তাআলা এসব সাহাবীর পদমর্যাদা উন্নীত করুন ক্রমাগত ভাবে, আর আমাদেরকেও আত্মজিজ্ঞাসা করার তৌফিক দান করুন যে খোদার আদেশ নিষেধ কি কি আর আমরা কতটা তা বাস্তবায়ন করছি।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله